عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. বিস্তারিত ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি আমরা আলোচনা করেছি। আজকে আবারও সংক্ষিপ্ত ভাবে ওই আলোচনাটা করতে চাই। এবং ফরজ নামাজের পরে যে সমস্ত দোয়াগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং কি কি কাজ নামাজের মধ্যে করা জায়েজ এবং কি জায়েজ না, এ নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে। সালাতের পদ্ধতি বিশুদ্ধ হাদিস দ্বারা যেটা আমরা জানতে পেরেছি সেটা হল নিম্নরূপ: কেবলামুখী হয়ে সূত্রা সামনে নেওয়ার চেষ্টা করতে হবে, সুন্নত। কেবলামুখী হয়ে মুখে নিয়ত উচ্চারণ ছাড়াই দিলে নিয়ত করে যেই সালাতে আপনি নামাজ আদা করতে চাচ্ছেন, যে অর্থে সুন্নত না ফরজ না নফল, চার না দুই না তিন, এসবগুলি নিয়তেই নিয়ত করতে হবে। অবশ্যই নিয়ত ছাড়া নামাজ হবে না, তবে নিয়ত পড়ার আদৌ কোনো প্রয়োজন নেই। বরং নিয়ত পড়া নিঃসন্দেহে একটা বিদআত এবং শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দগিতে মোল্লা আলী কারি হানাফির মতে 30,000 নামাজ পড়লেও তিনি কোনো একদিনও নিয়ত পড়েন নাই। দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যে আমরা দোয়া পড়া আমাদের প্রচলিত নিয়ম আছে সেটারও কোনো দলিল নেই। বরং জায় নামাজে যে দোয়াটা আমরা পড়ে থাকি সেটাও একটা সানা বা রাসূল সাল্লাম দোয়া ইস্তেফতা হিসেবে পড়তেন। এরপরে যদি বা জামাতে নামাজ হয় তাহলে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড় হতে হবে, দুজনের মধ্যে ফাঁকা রাখা চলবে না। এবং ফাঁকা রাখার পক্ষে কোন প্রকার সহি জয়ীফ বা কোনো জাল হাদিসও নেই। শুধু মাঝহাবি ফতোয়া ছাড়া বা কারো কারো মত ছাড়া আর এর পক্ষে কোনো দলিল নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ হল কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এরপরে আল্লাহ একবার বলে দুই হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করতে হবে। হাতের পিঠটা তালুটা কেবলামুখী থাকবে, আঙুলগুলি না বেশি খোলা থাকবে না খুব বন্ধ, স্বাভাবিক যেটা খোলা এইভাবেই আঙুলগুলি খুলে কেবলামুখী করে কাঁধ বরাবর। এই হাদিসগুলি বেশি সহি, তবে কান বরাবর হাদিসও সহি আমলের যোগ্য। যে কোনো একটা, তবে কাঁধ ছোঁয়া বা কাঁধ ধরা এর কোনো দলিল নেই। কেউ যদি এটাকে সুন্নত মনে করে নিঃসন্দেহে বিদাত। এরপরে ডান হাত বাম হাতের উপরে বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে বা নাভির উপরের সমস্ত হাদিসগুলি এ ভিত্তিহীন অথবা অত্যন্ত দুর্বল, যেগুলি গ্রহণযোগ্য না, যেটা আমরা হাদিসের আলোচনায় এর আগে আলোচনা করেছি। বুকে হাত বাঁধা তিন ভাবে করা যেতে পারে: একটা তালুয়া একটা হাতের পিঠের উপরে তালুর পিঠে রেখে বুকের উপর রাখা যেতে পারে, অথবা ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখে কিছু অংশ হাতের আরো নিয়ে বুকের উপর রাখা যেতে পারে, অথবা পুরো হাতটা ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপর রাখতে হবে। বুকটা পেট শেষ হলে পেটের যে অংশ এখান থেকে শুরু হয়ে পুরোটাই বুক, এজন্য আপনি নর্মাল ভাবে যেটা আপনার স্বাভাবিকভাবে যেটা রাখা সহজ সিদ্ধ হয় সেটাই বুকের উপর রাখতে হবে। আবারও বলছি, নাভির নিচে বা উপরের হাদিসগুলি সম্পূর্ণ ভিত্তিহীন অথবা এতই দুর্বল যেগুলি গ্রহণযোগ্য না সকল মহাদেশিনদের নিকটে। এরপরে সালা পাঠ করতে হবে: আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা নাক্কাত থাবুল আবযু মিন আদ-দানাত, আল্লাহুম্মা ইগফিরলি মিন খাতায়ায়া বিল মা'ই ওয়াস-সালজি ওয়াল বারদ, অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এরপরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ যে সমস্ত নামাজে জোরে কেরাত, জোরে পড়ার দলিল আছে, তবে আস্তে পড়ার দলিলগুলি বেশি সহিহ। তবে কেউ যদি জোরে বিসমিল্লাহ পড়ে জায়েজ আছে। আমরা বলব উত্তম হল নীরবেই পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াক না'বুদু ওয়া ইয়াক নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন। সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, মুক্তাদি হোক, ইমাম হোক, আর একাকী হোক, ফরজ নামাজই হোক আর সুন্নত নফল যে কোনো নামাজই হোক, বাড়িতে হোক আর ঘরে বাইরে হোক, যে কোনো অবস্থাতেই, যুদ্ধক্ষেত্রেই হোক আর নিরাপদ অবস্থাতেই হোক, মহিলা পুরুষ যেই হোক না কেন, সূরা ফাতিহা পড়তে পারলে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। সূরা ফাতিহা না পড়ার পক্ষে যে সমস্ত দলিল সেগুলি অত্যন্ত দুর্বল আর নহয় অপব্যাখ্যা। এজন্যে সূরা ফাতিহার পড়ার ব্যাপারে সবচেয়ে নিজামুল মিল্লা উদ্দিন আব্দুর রাহিম, শেখ আব্দুর রাহিম হানাফি, তার কথাটা খুব পছন্দনীয় যে যখন তার মুরিদদেরকে তিনি সূরা ফাতিহা পড়তেন ইমামের পিছনে এবং মুরিদদেরকে পড়তে বলতেন, তো বললেন যে আমরা শুনেছি যে কিয়ামতের মাঠে এই যে সূরা ফাতিহা পড়বে তার মুখে আগুন দেওয়া হবে। তো উত্তরে বলেছিলেন যে কিয়ামতের মাঠে আমার মুখে যদি আগুন দেওয়া হয় এটাই আমার চাই কাছে উত্তম, ওর চাইতে যে বলা হবে তোমার নামাজেই হয় নাই। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কার? সালাতের। সালাত যদি পাশ হয়ে যায় তো খালাস, আর যদি ওখানে থেকে যায় তো গেল না। তো যদি বলা হয় যে না নামাজেই তোমার হয় নাই, তো কোথেকে আর আমি নামাজের আমি উত্তর দেব? এই জন্যে সকল মহাদ্দিসিনদের নিকটে সূরা ফাতিহা এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, নিঃশব্দে যখন কেরাত হবে সূরা ফাতিহা পড়তে হবে। আব্দুল্লাহ আল-আকনাবি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি বলছেন যে যখন সিররে নামাজে অর্থাৎ কেরাত আসতে হবে সূরা ফাতিহা তিনি অনুমতি দিয়েছেন, তখন জোরে কেরাতের নামাজেও অনুমতি দেওয়া উচিত। কারণ জোরে নামাজ পড়ার সময়ও প্রত্যেকটি সূরা ফাতিহার আয়াত পড়ার পরে সাতটা বা নীরবতা দেওয়া উচিত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে আয়াত পড়তেন এবং থামতেন, তারপরে পড়তেন আয়াতটা। ঠিক একইভাবে সূরা ফাতিহা কমপ্লিট পড়া হলেও কিছু তিনি নীরবতা অবলম্বন করতেন। কাজেই এই সমস্ত সাকতাতেও যেহেতু সূরা পড়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়, কাজেই জোহরি অবস্থায় সূরা ফাতিহা পড়ার অনুমতি দেওয়া এটাই উচিত ছিল। যাই হোক, সূরা ফাতিহা পড়তে হবে এর পক্ষে যত শক্তিশালী এবং সবল হাদিস রয়েছে, পড়তে হবে না বা এর যে ব্যাখ্যাগুলি করা হয়েছে সেগুলি তার মুখাপেক্ষিতে অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল। এর জন্য আমাদের সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, না হলে নামাজ হবে না। সূরা ফাতিহা নামাজের রুকুন এবং ফরজ, এজন্য সূরা ফাতিহা ব্যতিরেকে কোন অবস্থাতেই সালাত সহিহ শুদ্ধ হবে না, যেটা আমরা বিস্তারিত আলোচনার আগে করেছি এবং আমাদের হানাফি মাজহাবের অনেক ওলামাদের কথাও আমরা উল্লেখ করেছি। এরপরে অন্য একটা সূরা মিলাতে হবে। তো এমন রাখতে হবে মুক্তাদিরা সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়তে পারবে না যদি কেরাত জোরে হয়। তবে যদি কেরাত আসতে হয় যে তুমি জোহর আসো, তাহলে সূরা ফাতিহা ছাড়াও প্রথম দুই রাকাতে অন্য সূরা মিলাতে পারবে, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবীর হাদিস, ইবনে মাজার সহিহ হাদিস, যে আমরা জোহর আসরের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সঙ্গে আরো আমরা সূরা পড়তাম। অন্য একটা সূরা মিলার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অপেক্ষি করতেন, মানে মধ্যখানে বিরতি দিতেন, সূরা ফাতিহার পরে বিরতি দিতেন, এরপর একটা সূরা পড়ে জাস্ট একবার সুবহানাল্লাহ বলার মতো সময় দিয়ে তিনি এবার রুকু করতেন। রুকু করার আগে রফুল ইয়াদাইন করতে হবে, হাত উত্তোলন করতে হবে। আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি যে রফুল ইয়াদাইন অর্থাৎ দুই হাত উত্তোলন কাঁধ বরাবর বা কান বরাবর চারটি জায়গাতে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একটা তাকবীরে তাহরিমার সময়, আর একটা রুকুতে যাওয়ার সময়, আর একটা হল রুকু থেকে উঠার সময়, আর একটা হল যে প্রথম বৈঠক করে উঠে যখন তৃতীয় রাকাতের জন্য উঠবেন তখন আবারও রফুল ইয়াদাইন করা। এই ব্যাপারে 50 জন সাহাবি থেকে মুতাওয়াতির হাদিস দ্বারা এটা প্রমাণিত। বরং কেউ কেউ বলেছেন কোন কোন মহাদেশ যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় 1,14,000 সাহাবির সবাই করতেন এক মাত্র আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা আছে যে তিনি একবার মাত্র তাকবীরে তাহরিমায় হাত উঠিয়েছেন। আর আবদুল্লাহ ইবনে মাসউদের বর্ণনাটা গ্রহণযোগ্য না, প্রত্যাখ্যানযোগ্য। এই পঞ্চাশ জন সাহাবি, যার মধ্যে চারজন খলিফা রয়েছেন, আশারায়ে মুবাশশারা রয়েছেন, এবং রাফলিয়া দাইনের যে হাদিস, এর মধ্যে কোন প্রকার জয়ফের বা দুর্বলতার কোন প্রকার আন্দেশা বা কোন সংশয় নেই। পরক্ষণে শুধুমাত্র একজন সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত পার্থক্য হয়েছে, এবং সে বর্ণাটাও গ্রহণযোগ্য না, যাইফ মুহাদ্দিসিনদের নিকটে অগ্রহণযোগ্য। অতএব রাফলিয়া দাইন মনে রাখতে হবে, এটা একটা সুন্নত, কেউ যদি করে প্রত্যেক রাফলিয়া দাইনে দশ করে নাকি পাবে। এর জন্য দুই রাকাত বিশিষ্ট নামাজে পঞ্চাশ নাকি, আর চার রাকাত বিশিষ্ট নামাজে একশো নাকি হবে। যারা এই রফলে দায়ন করে না, তাদের হয় পক্ষে মানে করতে হবে না, এর পক্ষে হয় জাল হাদিস পুতুল রাখত, হ্যাঁ প্রথম যুগে করত, পরে বাদ হয়ে গেছে, বা অস্ত্র রাখত, হ্যাঁ এই ধরনের মিথ্যা জাল হাদিস, অথবা সেই হাদিসের অপব্যাখ্যা, যে মুসলিম শরীফের হাদিস যেটা, যে সালামের সময় সাহাবায়ে কিরাম হাত উঠিয়ে সালাম দিতেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, ওই হাদিসটাকে ওই রুকুর আগে পরে এবং তৃতীয় রাকাতের রাফলের দাইনে জড়িয়ে দেওয়া, নিঃসন্দেহে হাদিসের আল্লামা ইবনে বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে, যার আদনা জ্ঞান আছে, যার হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে, সে কথা বলতে পারে না যে ওই মুসলিম শরীফের হাদিস এটা ওই রুকুর আগের পরের রাফলের দাইন সম্পর্কে। মহাদ্দিসিনরা সকলেই একমত যে ওই হাদিসটা কোথাকার, ওই সালাম, এবং স্পষ্ট হাদিসে ব্যাখ্যা আছে, এই স্পষ্ট শব্দ আছে যে সালামের সময় তারা হাত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহর রাসূল বললেন যে এইভাবে তোমরা কেন হাত ওঠাও। এই জন্যে রফলিয়া দান করতে হবে না, এর পক্ষে যে সমস্ত হাদিস হয় এর কোনো ভিত্তি নেই, জাল অথবা যৈফ জিদ্দান অথবা সেই হাদিসের অপব্যাখ্যা বা অপ অন্য স্থানে ব্যবহার ছাড়া অন্য কিছু নেই। এই জন্যে রফলিয়া দান এটা সুন্নত, কেউ যদি করে নাকি পাবে প্রত্যেকটা রফলিয়া দানে, যেটা আকবা বিন আমের সাহাবি এবং আবদুল্লাহ বিন ওমর সাহাবি থেকে বর্ণিত আছে যে প্রত্যেকটা রফল দানে দশ করে নাকি পাওয়া যাবে সুন্নত। এরপরে তাহলে আমরা আছি যে রফল দান করে রুকুতে যেতে হবে, রুকুতে গিয়ে পিঠ এবং মাথা এবং পিছনটা সমান হতে হবে, যেন পিঠটা উঁচু না হয়, মাথাটা উঁচু নিচু না হয়, সমান হতে হবে, এবং ধীর স্থিরভাবে কমপক্ষে সুবহান রব্বিল আজিম তিনবার বলতে হবে। এছাড়া আরো দোয়া আমরা উল্লেখ করেছি, সুবহান রব্বিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিক আল্লাহুম্মা সুবহান কুদ্দুস সুনাবুল মালায়েকাতি তাররু, ইত্যাদি আরো দোয়া রয়েছে, যে কোনো দোয়া পড়তে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো বর্ণে আছে নিম্নে তিন, মধ্য মানে যেটা পাঁচ, ঊর্ধ্বে নয়, বা হযরত আনাস বলছেন দশ বার তাসবিহ পড়ার সমান আল্লাহ রাসূল রুকুতে সময় দিতেন দশ বার, এরপরে ধীরে ধীরে রুকু করে আবার উঠতে হবে, রফলে দান করে আবার উঠতে হবে, আবার রফলে দান করতে হবে। আপনাদেরকে ইনশাআল্লাহ নামাজ, এই আলোচনা শেষে আজকে নামাজ পড়ে আপনারা দেখাই দেব ইনশাআল্লাহ, আবার রফলে দান করতে হবে। করে হাত দুটো বাঁধতেও পারেন, এখানে আপনারা হয়তো দেখেছেন এটাও জায়েজ আছে, হাত ছেড়েও দিতে পারেন, সেটাও জায়েজ আছে, যে কোনো একটা করেন অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই নিয়ে বাড়াবাড়ি করার যদি সুন্নত, কেউ যদি হাত ছেড়েও দেয় সেটাও জায়েজ, কেউ যদি হাত বাঁধে সেটাও জায়েজ রয়েছে। এরপরে রুকু থেকে যখন উঠবো তখন সামি আল্লাহ লিমান হামিদা বলে উঠতে হবে, এবং এরপরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, আর অনেক দোয়া রয়েছে প্রায় সাত আট প্রকার, আপনার আগে উল্লেখ করেছিলাম। ইমাম সামি আল্লাহ লিমান হামিদা বলবেন, মুক্তাদিরাও সামি আল্লাহ লিমান হামিদা বলতে পারেন, ঠিক ইমাম যেভাবে সামি আল্লাহ লিমান হামিদার পরে রব্বানা ওয়ালাকাল হামদ পড়তে পারেন, মুক্তাদিরাও সামি আল্লাহ লিমান হামিদার সঙ্গে রব্বানা ওয়ালাকাল হামদ পড়তে পারবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের সঙ্গে রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা আমরা পড়তাম। এক হাদিসে আছে যে যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো। এই হাদিসের পরিপ্রেক্ষিতে কেউ কেউ বলেছেন যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা শুধু বলবেন, মুক্তাদি রব্বানা ওয়ালাকাল হামদ অন্য দোয়াগুলি বলবেন, এর অর্থ এই না, কারণ অন্যান্য হাদিসে আছে যে সাহাবায়ে কিরাম সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। এই জন্য সমস্ত হাদিসগুলো আমরা এক জায়গায় করলে এই অর্থ দাঁড়ায় যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে আপনি মুক্তাদি বলতে পারবেন না, ইমামের বলার পরেই। যেরকম একটা কথা আমাদের ছুটে গেছে যে ইমাম যখন গাইরুল মাগদুবি আলাইহিম ওয়া দালিন বলবেন তখন আমাদেরকে আমিন বলতে হবে, যদি জোরে কেরাত হয় তাহলে জোরে আমিন বলতে হবে, এবং আস্তে আমিন বলার পক্ষে যেগুলি দলিল সবগুলি যঈফ এবং অগ্রহণযোগ্য। সেই হাদিস হলো যে জোরে আমিন বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জোরে আমিন বলা হতো, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের পিছনের মুক্তাদির এতই জোরে আমিন বলতেন যে খেজুর পাতার মুসলিম নববী ঘুম ঘুম করে শব্দ হতো, এবং জোরে আমিন বলা বললে ইহুদিদের গা জ্বলে, এই জন্য আল্লাহ রাসূল জোরে আমিন বলতে বলেছেন। এই জন্য নিঃসন্দেহে জোরে আমিন বলা এটা উত্তম, তবে মনে রাখতে হবে এটা সুন্নত, এই নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। যারা জোরে বলছেন আস্তে বলছে বলছে তো, কিন্তু মনে রাখতে হবে আস্তে বলার পক্ষের হাদিসগুলি সম্পূর্ণ দুর্বল এবং জয়ীফ জিদ্দান। সেই হাদিসের যেটা আলোকে সেটা হলো জোরে আমিন বলতে হবে। ঠিক ওইভাবে ইমাম গায়ুল মাগদু আলিমিন বলে আমিন যখন বলতে শুরু তখন সবাই মিলে আমিন বলতে হবে। ঠিক এখানেও ইমাম ইসলামী আল্লাহ রহমান হামিদা হলে তারপরে আপনাকে বলতে হবে, এটা বোঝাবের জন্য আল্লাহ রাসূল বলেছেন। যাই হোক, কেউ যদি ইসলামী আল্লাহ হামিদা না বলে মুক্তাদি হয়ে চুল রব্বা আকরাম হামদ বলে তো বুঝে যাচ্ছে, কিন্তু ওটাও যায় যাচ্ছে যে ইসলামী আল্লাহ হামিদা বলে বাকিগুলি পড়া খেলা, বুঝে যাচ্ছে আপনাদের। এরপরে ধীরে স্থিরে আবার এমনকি হানাফি মাজহাবেও কমপক্ষে তিনবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলা সমান সময় দিতে হবে, খালি কোনো মতে উঠবে না চলে যাবেন নামাজ হবে না। বোখারী শরীফের হাদিস ওই যে সাহাবিকে বলছেন যাও নামাজ পড়ে তোমার নামাজ হয় নাই, ওই কারণে ছিল যে ওই রুকু সিজদা ঠিক মতো করতেছিলেন না ওই সাহাবি, ইতমিনান এবং এতেদাল করতেছিলেন না। এতেদাল ইতমিনান ওয়াজিব, অবশ্যই করতে হবে, না হলে নামাজ ফাসিল হয়ে যাবে। এরপরে সিজদায় যাবে, সিজদায় যাওয়ার সময় দুই হাত আগে মাটিতে রাখবে, এটা সকল মুহাদ্দিসদের নিকটে হাদিস সহিহ। আগে হাঁটু রাখার ব্যাপারে কেউ কেউ হাদিসকে সহিহ বলেছে, অনেকেই জয়ী বলেছেন। এজন্য কেউ যদি আগে হাঁটু রেখে পরে হাত রাখে যায় গেছে, তবে সবচেয়ে উত্তম হল সহি যেটা যার মধ্যে কোনো কালাম নেই সেটা হলো আগে হাত রেখে হাতের উপরে ভর দিয়ে মাটিতে যাবে, এরপরে হাঁটু রেখে এরপরে মাথা এবং কপাল সাতটা অঙ্গের উপরে সিজদা করবে, দুই হাত দুই হাঁটু দুই পা এবং নাক এবং কপাল দুইটা মিলে একটা, এবং রুক সিজদাতে গিয়ে পিঠটা সোজা হতে হবে, মধ্যখানে যেন দুই হাত পাজর থেকে দূরে থাকে এবং উরুর সঙ্গে যেন বুকটা না লেগে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু করতেন, এবং হাতগুলি কেবলামুখী থাকবে। রুকুর সময় মনে রাখতে হবে হাতের আঙুলগুলি খোলা থাকবে, কিন্তু সেজদার সময় হাতের আঙুলগুলি কেবলামুখী বন্ধ থাকবে। এবার সেজদায় হাত দুইটা কান বরাবর এবং কান বরাবর দুইটা রাখতে পারেন, হাত কান বরাবর রাখার হাদিসগুলি বেশি সহি, তবে কান বরাবরও হাত রাখতে পারবে। এবার পিঠটা আল্লাহ রাসূল বলছেন এক হাদিসে যে যে রুকু এবং সেজদাতে পিঠ সোজা করে না তার নামাজই হয় না, বুঝতে পারলেন? এটাকে ইতমিনান বলে, এই জন্যে এখানে লেগে থাকবে তা না, বরং এখানে আবার সামনে চলে যাবেন খুব কষ্ট করে তাও না, স্বাভাবিক যেটা আর কি, আপনার যত বড়ি লম্বা দুঃখ আপনাকে জায়গা দিয়ে কি করতে হবে, আই করতে হবে, পিঠটা সোজা করে আপনাকে সাতাঙ্গের উপরে ভারসাম্য রেখে সেজদা করতে হবে, এবং সেজদায় সুবহান রব্বিয়াল আলা, এছাড়া সুবহান রব্বিয়াল আলা বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকা দর ইত্যাদি আরো যে দোয়া আছে এই দোয়া পড়বেন। ঠিকমতো রুকু করার পরে উঠতে হবে এবং দুই সেজদার মধ্যে সুন্দর হয়ে সোজা হয়ে বসতে হবে, সমস্ত হাদিগুলি আপন আপন জায়গায় যেন ফিরে যায়, এবং দোয়া পড়তে হবে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি অথবা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজুরনি ওয়ারজুকনি, বা এই দোয়াটাতে কিছু শব্দ কিছু কিছু বর্ণায় কম বেশ আছে, যে মজবুরনি ওয়ার পানি কোনো বর্ণায় আছে, এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা পড়া ফকাহাদের নিকটে বলছেন এটা ওয়াজিব, দুই সেজদার মধ্যে দিতে, এবং এখানেও আপনাকে এতেজাল করতে হবে, সোজা হয়ে বসার পরে আবারও আপনাকে দুই হাত কান বরাবর বা কান বরাবর রেখে আঙুলগুলি বন্ধ, এবং সে বছর আরেকটা কথা মনে রাখতে হবে, পিছনে যে পা দুইটা দোড়ালে মিলানো থাকবে, পা ফাঁকা রাখা যাবে না, সেটা যখন করবেন পিছনের পা যে পা মিলে থাকবে, দুইটা মিলে থাকবে, ফাঁকা রাখা যাবে না দুই পা। আবার সেজদা করে এই সেজদার দোয়া পড়ে আবার আপনাকে আল্লাহ আকবার বলে বসতে হবে, বসে এটাকে জালসা ইস্তেরা বলে, কমপ্লিটলি বসে তারপর আপনাকে হাতের উপর ভর দিয়ে উঠতে হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কমপ্লিটলি দ্বিতীয় সিজদার পরে বসতেন, ফুকাহারা বলেছেন যে একটা সুবহানাল্লাহ বলার সমান আর কি, এটা বসে আপনি এখানে বসে রেস্ট নেবেন তা না, জাস্ট বসে সোজা হয়ে আবারও হাতের উপর ভর দিয়ে আপনাকে উঠতে হবে। তবে কারো যদি কষ্ট থাকে হাতের উপর ভর দিয়ে উঠতে সেটা আলাদা কথা, ওজোর সেটা আলাদা। উঠার পরে আবারও দ্বিতীয় রাকাতে আপনি হাত বুকে বেঁধে, এবার ছানা পড়ার দরকার নেই, আউযুবিল্লাহ পড়ার দরকার নেই, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়বে, এভাবেই পড়বে। ঠিক দুই রাকাত যখন বিশিষ্ট সালাত হবে, তো দুই রাকাত পড়ে যখন বসবে, বসার নিয়ম হলো বাম পাটা পেরে দিয়ে তার উপরে বাম নিতম্ব বা পাঠাটা রেখে ডান পাটা খাড়ো করে কেবলামুখী আঙুলগুলো রেখে আত্মাহিয়াত পড়বে, দুরুদ পড়বে, দোয়া মাসুরা বা ওই চারটা জাহান্নামের আজাব থেকে, তারপরে ফিতনাতুল মাসীহ দাজ্জাল কবরের আজাব থেকে, এই ফিতনাতুল দুনিয়া মাহিয়াল মামাত যে দোয়াটা আছে পড়ে, বা এছাড়া আত্মা সহজে আরো দোয়া পড়া যায়, যে কোনো দোয়া আরো পড়তে পারেন। যেভাবে আমরা একটা কথা বলে গেছি যে সেজদা অবস্থায় এই যে দোয়াগুলো আমরা বললাম, এছাড়াও আল্লাহ রাসূল থেকে যে সমস্ত দোয়া এসেছে এই দোয়া আপনি পড়তে পারেন। কোনো অসুখের দোয়া থাকলে, কোনো ঋণ মুক্তির দোয়া বা যে সমস্ত দোয়া আপনি জানেন আপনার প্রয়োজন, ওই দোয়াগুলি সেজদা অবস্থায় ফরজ নামাজ হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজে এছাড়াও অন্য দোয়া পড়া যায় আছে। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বান্দা সেজদা অবস্থায় বা আল্লাহর সান্নিধ্য বা সান্নিকট হয়ে যায়, তাহলে তোমরা বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়াতে তোমরা কোশিশ করো। এই জন্য তার সঙ্গে কিন্তু অতিরিক্ত দোয়া আপনি করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাও ফিল আখিরাতি হাসানাও কিনা আযাবান্নার, বা আল্লাহুম্মা ফিনি মা কদ্দামতু ওয়া আখখারতু ওয়া আসরাতু ওয়া আলানতু ওয়া আসরাফতু ওয়া আনতা আলা ওয়াহিমিন ওয়া আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এই ধরনের আরো যে দোয়া রয়েছে, যে কোনো দোয়া মাসুরা রাসূল থেকে যেটা প্রমাণিত দোয়া করতে পারেন। যদি দুই রাকাত বিশিষ্ট হয় তাহলে দুই দিকে সালাম ফিরে দেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম বলেছিলাম আমরা চার ভাবে করা যেতে পারে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবং এক সালাম দিয়েও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ডান দিকে একটু মাথা তাক ঘুরাই দিয়েও সালাম জায়েজ আছে রাসূল থেকে। এই চার প্রকার সালামের প্রমাণ সহিহ হাদিসে আছে। যদি তৃতীয় তিন রাকাত বিশিষ্ট বা চার রাকাত বিশিষ্ট সালাত পাই, তাহলে আপনি আবার উঠে যাবেন, উঠে গিয়ে আল্লাহ আকবার বলে আবারও রাফলে দেন, যেটা বলছিলাম কান বরাবর বাপ করে আবার উঠে আপনি বুকে বাঁধবেন, বেঁধে এবার সূরা ফাতিহা তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া জরুরি। বাকি যদি মিলাতে চায় জায়েজ আছে, বাকি যদি সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়তে চায় জায়েজ আছে। এবং অন্য সূরা পড়ার ব্যাপারে আপনাদের বলেছিলাম যে চার রকম রাসূল সাল্লাম থেকে প্রমাণিত আছে, প্রত্যেক রাকাতের জন্য আলাদা আলাদা সূরা, ঠিক আছে, প্রথম রাকাতের জন্য আলাদা, দ্বিতীয় রাকাতের জন্য আলাদা, আবার প্রথম রাকাতের জন্য একই সুরাকে ভেঙে হাফ বা কিছু বেশি এবং দ্বিতীয় রাকাতে ওই সুরারই কিছু অংশ আবার পড়া দ্বিতীয় সুরক, তৃতীয় হলো যে প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে একাধিক সুরা পড়া, প্রথম রাকাতে দুই তিনটা সুরা পড়া, তৃতীয় রাকাতে দ্বিতীয় রাকাতে দুই তিনটা সুরা পড়া, এটাও রাসূল থেকে প্রমাণিত আছে। আবার একই সুরা প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে দুটোই পড়া, এটাও প্রমাণিত আছে। প্রথম রাকাতে মনে করে সুরা ফাতিহার সঙ্গে পরে জিলজিলা পড়লো, দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে জিলজিলা পড়লো, এটাও জায়েজ রয়েছে। হ্যাঁ, সবগুলো এই প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। মনে রাখতে হবে দ্বিতীয় সূরা পড়ার সময় তারতিব রাখা উত্তম। কেউ যদি তারতিব ভঙ্গ করে, ইচ্ছা করে বা অনিচ্ছা করে, যায় যাতে কেউ যদি মনে করেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে মনে করেন সূরা কাউসার কি বলে কুরাইশ পড়ে নিল, দ্বিতীয় রাকাতে গিয়ে সূরা ফিল পড়ে ফেলল, হ্যাঁ, তাহলে নামাজ ফাসিদ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন প্রমাণ আছে যে তিনি পিছন থেকে পড়ে আবার সামনে পড়েছেন, রাসূল যা করেছেন। তবে রাসূলের অধিকাংশই একটু মাঝে ঘটে গেছে, কিন্তু অধিকাংশই তিনি তারতিব সহকারে পড়েছেন। কিন্তু কোনো সময় তারতিব ছাড়া পড়া মানে এই জায়েজ আছে, ইচ্ছা করেই হোক অনিচ্ছা করে কেউ যদি পড়ে জায়েজ আছে, তবে উত্তম হলো কি তারতিব সহকারে পড়া। এরপরে যদি তৃতীয় রাকাতের জন্য বা চতুর্থ রাকাতের জন্য উঠেন, তাহলে প্রথমে শুধু তাসাহুদ পড়াই যথেষ্ট। কেউ যদি মানে দুরুদ পড়তে চাই তবুও জায়েজ আছে, কারণ আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা তাসাহুদ করবে তখন তোমরা আমার প্রতি দুরুদ পাঠ করবে, বলেন নাই প্রথম না দ্বিতীয়। কাজে দ্বিতীয়র জন্য দুরুদকে খাস করে দেওয়া এটা নিজের পক্ষ থেকে রাসূলের হাদিসের আলোকে না। বা কেউ যদি দুরুদ পড়ে ফেলে তাহলে কি করতে হবে, সেজদা দিতে হবে, এমন ফতোয়া হাদিস ভিত্তিক না বরং হাদিসের পরিপন্থী। এই জন্য জায়েজ আছে তবে পড়া জরুরি না, জরুরি আলাদা জিনিস আর জায়েজ আলাদা জিনিস, দুটার মধ্যে পার্থক্যটা বুঝবেন। যাই হোক, এইভাবে আপনার যখন নামাজ শেষ হয়ে যাবে সালাম ফেরার পরে, এখন যেটা আমাদের করা দরকার সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে তিনি মুক্তাদিদেরকে ফিরে বসতেন, সরাসরি মুক্তাদিদের দিকে মুখ হয়ে বসতেন, অথবা ডান দিকে মুখ করে বসতেন, অথবা বাম দিকে মুখ করে বসতেন। সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসাটা তিন রকম ছিল, মুক্তাদিদের মুখ করে বসতেন, ডান দিকে মুখ করে বসতেন, অথবা বাম দিকে মুখ করে বসতেন। তিনটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের দেশে বা আমাদের যেটা প্রচলিত আছে যে আসর এবং ফজরের নামাজেই শুধু ইমাম মুক্তাদিদের দিকে মুখ করে ফিরে বসবেন আর বাকিগুলি না, এটা হাদিস ভিত্তিক না, বরং প্রত্যেকটি সালাতেই নামাজ ফেরানোর পরে ইমাম মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসবেন অথবা ডানে বামে দিক মুখ করে বসবেন। ওই সালাম ফেরানোর পরেই আল্লাহ তুল শুরু করে দিবে দোয়া, এবং যৌথ দোয়া সম্পর্কে আমি পরে আসতেছি। বুঝে আসছে আপনাদের, প্রত্যেকটা সালাতেই ইমামকে সালাম ফিরিয়ে ঘুরে বসতে হবে, হয় মুক্তাদিদের মুখ করে অথবা ডান দিকে বা বাম দিকে, ওই পশ্চিম কেবলামুখী হয়ে বসে থাকবেন, এটা হাদিসের পরিপন্থী, সুন্নতের পরিপন্থী। আর ফজর আর আসরে ওই সময় যেহেতু সুন্নত নামাজ আর নাই পড়ে, এই জন্য নাকি জায়েজ, আর বাকিগুলো যদি সুন্নত আছে ওই জন্য জায়েজ না, এটা নিজেদের বানানো ফতোয়া, হাদিসের পরিপন্থী। সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলা সুন্নত, কয়বার একবার আল্লাহু আকবার, আল্লাহ রাসূল একবার আল্লাহু আকবার বলতেন, এরপরে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলতে হবে। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। ঠিক আছে, একবার করে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমুর আন আরুদ্দা ইলা আরযালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এরপরে আল্লাহ রাসূল থেকে যেগুলি প্রমাণিত দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়া, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফযলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরপরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে, এটা দুই রকম পড়তে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু 33 বার, অথবা একই সঙ্গে, এবং এটাই আমি মনে করি উত্তম হওয়া উচিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে গিয়ে একই কথা বারবার বলতে গেলে যেহেতু আরেকটা আছে, কিন্তু যদি একই সঙ্গে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাসবিহ গুনতেন। এইভাবে 33 বার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার গুনার পরে 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এবং পরে এই দোয়াটা পড়বে, সমুদ্রের খানা সমান যদি পাপ থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা ইখলাস, নাস, ফালাক, ফজর এবং মাগরিবে তিনবার করে, কয়বার করে, আর বাকি যেটা সালাত রয়েছে কি জোহর আসর ইশা একবার করে এই সূরা ইখলাস নাস ফালাক পড়বে। এরপরে ফজর এবং মাগরিবের নামাজে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে। ফজর এবং মাগরিবে এই দোয়াটা কয়বার করে, ও এটার আগে বলতে হবে ইখলাস নাস ফালাকের পরে আয়াতুল কুরসি একবার, আয়াতুল কুরসি কয়বার একবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইশফা ওয়া ইনদাহু ইল্লা বিইযনিহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহ ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি একবার, ঠিক আছে। ফজর এবং মাগরিবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা ফজর এবং মাগরিবে কয়বার করে, 10 বার করে। এরপরে ফজর এবং মাগরিবে দুরূদ শরীফ তিনবার করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ তিনবার করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দরুদ ইব্রাহিম ফজর এবং মাগরিব কাদার করে তিনবার করে আর বাকি জোহর আসর এবং এশাতে একবার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছিল ফরজ নামাজের পরে আজকার জিকির আজকার বাদুয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর কাছে কবুল হয় নিঃসন্দেহে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছেন এরকম কোন সহিহ হাদিসে প্রমাণিত নেই। একটা জয়ীফ হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে তিনি দোয়া করেছেন হাত উঠিয়ে, তবে হাদিসটা কি জয়ীফ দুর্বল। এই সবগুলি সহিহ হাদিস, আল্লাহ রাসূল এই সমস্ত দোয়াগুলি পড়তেন। আল্লাহ রাসূল সালাম ফিরানোর পরে তিনি এই দোয়া জিকির আকার করে উঠে চলে যেতেন, এটাই হলো সহিহ হাদিস। যৌথভাবে দোয়া করার কোনো সহিহ বা জয়ীফ বা কোনো জার হাদিসও নেই যে আল্লাহ রাসূল কোনো একবার তার জিন্দগিতে সাহাবাদেরকে নিয়ে তিনি দোয়া করেছেন। যেটা প্রচলিত আমাদের দেশের নিয়ম আছে যে সালাম ফিরে আলাতুল এই সমস্ত রাসূলের সুন্নতি দোয়াগুলিকে ত্যাগ করে যৌথ দোয়া ওই একই দোয়া সবসময় দু একটা করে ওসাল্লাল্লাহু নবিয়া করে শেষ করে এবং দোয়া যেন নামাজের সে যেন একটা অংশ এমন বোঝা যায়। সালাম ফিরলেই আপনার নামাজ শেষ, এরপরে যাদের মতো দোয়া করবে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই দোয়াগুলি পড়ার পরে কেউ যদি একাকী হাত উঠিয়ে দোয়া করতে চায় জায়েজ বলা যেতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম দোয়া করতে কোনো দলিল নেই। যৌথ এটা দোয়া করা নিঃসন্দেহে বিদআত, এটা রাসূল থেকে বা সাহাবায়ে কেরাম বা তাবি বা ইমামদের থেকে কোনো প্রমাণ নেই, বরং একাকী দোয়া করা এটাই হলো নিয়ম। এই দোয়াগুলি আল্লাহ রাসূল হাত উঠিয়ে করেছেন এর কোনো দলিল নেই, অতএব হাত উঠা ছাড়াই করতে হবে এটাই সুন্নত। এছাড়াও যদি কেউ দোয়া করতে চায় হাত উঠিয়ে দোয়া করা এটা দোয়ার একটা আদব, কিবলামুখী হওয়া হাত উঠিয়ে করা। এবং মনে রাখতে হবে দোয়ার আদব হলো কি নিঃশব্দে চিল্লিয়ে চাঁচিয়ে না, চিল্লিয়ে চাঁচিয়ে দোয়া করা দোয়ার আদবের খেলাফ। এই জন্য আল্লাহ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া, তোমাদের প্রভুকে ভয়ভীতি এবং ধীর স্থির এবং কি নিঃশব্দে তোমাদের প্রভুকে তুমি ডাকো। এই জন্য কেউ যদি দোয়া করতে চায় একাকি হাত উঠিয়ে যদি এরপরে করতে চায় জায়েজ আছে, তবে যৌথভাবে দোয়ার কোন দলিল নেই। যৌথভাবে দোয়া ইস্তিসকার সালাতে এবং কুনুতের সালাতে কুনুতে নাজেলাই আল্লাহ রাসূল করেছেন এর প্রমাণ আছে, তাছাড়া অন্য কোনো দোয়াতে করেছেন বলে এর কোনো প্রমাণ নেই। এই জন্যে আমরা একাকি দোয়া করব, এইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমরা পেয়ে থাকি। এরপরে যেটা আছে যে সালাতের মধ্যে কোন কোন কাজগুলি করা ঠিক আর কোনগুলি ঠিক না, মনে রাখতে হবে সালাত যখন আপনি শুরু করলেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা মানে বাইরের সমস্ত কাজ হারাম, খাওয়া যাবে না, হ্যাঁ পান করা যাবে না, কথা বলা যাবে না, ঠিক কিনা, হাই যদি উঠে হাই উঠে না তাহলে সাধ্যপর চেষ্টা করতে হবে বন্ধ করা, না হলে হাত দিয়ে তাকে চেপে দিতে হবে কারণ ওই সময় শয়তান হাসে। ঠিক নামাজের বাইরেও ঠিক ওইভাবে হাত মুখ ঢেকে মুখকে হাত দিয়ে ঢেকে দেওয়া সুন্নত, কারণ যখন ওইভাবে আপনার মুখটা হা হা করেন তখন একটা দেখতেও খারাপ লাগে এবং শয়তান হাসে, বিশেষ করে সালাতের সময়। সালাতের মধ্যে আঙুল ফুটানো নিষেধ, সালাতরত অবস্থায় ডানে বামে বা সামনে দেখা চলবে না বা উপরে দেখলে নামাজই ফাসেদ হয়ে যাবে, দেখা চলবে না। আপনার দৃষ্টি সবসময় কোথায় থাকবে, সেজদার জায়গায় থাকবে, এটা আমরা আলোচনা করেছি। এবং ফোকাহারা যেটা বলেছেন যে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় আর রুকুর অবস্থায় দুই পায়ের মধ্যে বা বুড়ো আঙ্গলে আর বসার সময় কোলে এবং সেজদার সময় আপনার নাকে, এটার এই বিস্তারিত এই ধরনের কোনো আলোচনা শূন্যতে পাওয়া যায় না, বরং রাসূলুল্লাহ সেজদার জায়গায় দেখতে বলেছেন এবং তিনি সেজদার জায়গায় দেখতেন, এটাই হলো সুন্নত সর্ব অবস্থায়। হ্যাঁ যখন আপনি তাশাহুদ করবেন বা বৈঠকে থাকবেন তখন আপনার আঙুলটা, একটা কথা আমরা ছুটে গেছি আমাদের যে ডান হাতের বাম হাতটা নর্মাল বাম উরু বা হাতের উপরে থাকবে এবং ডান হাতের কনিষ্ঠা এবং তর্জনী কি বলে ওটাকে অনামিকা বন্ধ থাকবে এবং মধ্যমা এবং বৃদ্ধ আঙুলে দিয়ে হালকা এইভাবে গোল করা থাকবে এবং শাহাদাত বা তর্জনী আঙুলটা দিয়ে থাকবে খোলা থাকবে দাঁড়ানো থাকবে এবং এটাকে সব সময় নড়াতে পারেন বা কোনো এক সময় নড়াতে পারেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এই সময় যে আঙুল উঠাতে হবে বসাতে হবে, ফুকাহারা বলেছেন বা এক এক মাঝাবে এক এক রকম বলেছেন, কিন্তু এর কোনো সহি দলিল নেই। কোন এক সময় উঠান বা সবসময় নড়ান জায়েজ আছে, এটা শয়তানের কাছে ও বল্লমের লহার বল্লমের চাইতে বড় কঠিন আল্লাহ রাসূল থেকে হাদিসে আছে। এই জন্যে ওই সময় যখন আপনি বৈঠকে থাকবেন তখন আপনার দৃষ্টি থাকবে কোথায়, সেজদার জায়গায়, কিন্তু সেটাকে নিক্ষেপ করবেন কোথায়, আঙুলের উপরে, দৃষ্টি ওখানে কিন্তু নিক্ষেপ করা বুঝেন তো, মানে এইভাবে আঙুলের দিকে নিক্ষেপ করা। হ্যাঁ, এই জন্যে ওই সময় ওই আঙুলের দিকে দৃষ্টি রাখা বা নিক্ষেপ করা সুন্নতসম্মত। তারপরে সালাতের মধ্যে যে সমস্ত কাজগুলি বেশি নড়াচড়া করা যায় না, সালাতের জন্য যদি নড়তে চড়তে হয় তো জায়েজ আছে। যেরকম মনে করেন মধ্যখানে ফাঁক আছে, আপনি নড়ে গিয়ে ফাঁক বন্ধ করলেন, জায়েজ আছে। বা হয়তো কেউ একজন চলে গেল, আপনি বামে টানে হতে পারেন, বা নামাজ আপনার পা আপনি লাইন থেকে পিছনে আছেন, সামনে আঘাত যান, নামাজরত অবস্থায় জায়েজ আছে। সালাতের জন্য যে সমস্ত নড়াচড়া জায়েজ রয়েছে, খামাখা আপনি চুলকায় থাকবেন, কোন জায়গায় চুলকায় তো আপনি ঠিক এইভাবে যদি আপনার সেজদার জায়গায় যদি কংকর থাকে, সেজদার যদি কষ্ট লাগতে সেটা একবার সেটাকে ছড়াই দিতে পারেন। যদি গরম জায়গা থাকে তাহলে কাপড় রাখা বা কিছু রেখে তার উপর সেজদা করা যায়, তবে বালিশ বা অন্য কিছুর উপরে উঁচু জায়গার উপরে সেজদা করা চলবে না। ঠিক সালাতের মধ্যে আপনার যে ওই কুকুরের মতো হাত বিছাই দেওয়া নিষেধ রয়েছে, শিরগালের মতো বা খেকসেলের মতো এদিক ওদিক দেখা নিষেধ রয়েছে। তো এই কাজগুলি আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ঠিক কুত্তা যেভাবে বসে বসে ওইভাবে বসা, এক আ করে বসা নিষেধ রয়েছে। তারপরে চাদরকে অনেক সময় আমরা চাদর গায়ে দিই না, চাদর এভাবে রেখে আপনার টানটা এদিকে আর বামটা এইভাবে দিয়ে হাত ভিতরে বান্ধা, মানে আপনি এবার হাত উঠাতে পারবেন না। সাহাবি বলতেছেন যে আমরা তাবি বলতেছেন যে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে হাত উঠাতেন, চাদরের নিচে হাত উঠাতেন, নড় উঠাতেন, ছাড়তেন, এটা আমরা দেখতে পেয়েছি। এই জন্য দুই দিক বন্ধ করে দিয়ে ভিতরে যদি হাত থাকে এটা উপরে উঠা যাবে না, ঠিক না? যদি ভালো করে চাদর দিয়ে বেঁধে দেন, এটা নিষেধ আছে হাদিসে দুই দিকে, তবে একদিকে দিয়ে আরেকদিন হয়তো আপনি এইভাবে করে দিতে পারেন, ঠিক আছে? এই ধরনের কাজগুলি নামাজের মধ্যে নিষেধ রয়েছে। নামাজের মধ্যে কিছু ত্রুটি আমরা করে থাকি, এগুলি কিছু মনে হয় আলোচনার মধ্যে এসেছে, তারপরেও এই ত্রুটিগুলো আমাদের আলোচনা করা দরকার। সেটা হলো প্রথমেই যে মুসল্লাতে দাঁড়িয়ে যাই নামাজের দোয়া পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। নিয়ত পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। এরপরে আপনার তাকবীরে তাহরিমার সময় যেটা আমরা হাত উত্তর, অনেকে খালি কাঁধ বরাবর উঠাই না, অনেকে বা কান বরাবর উঠাই না, অনেকেই কাঁধ ধরেন, ওটাও যেমন ঠিক না, আবার কেউ ঠিক মতো শুধু এইভাবে করে বেঁধে দিল, এটাও ঠিক না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে যেন হাতটা যতটুক উঠা সুন্নতসম্মত সেটুক যেন আমাদের হয়। অনেকে এটা আমরা করি না, অনেকেই নিয়ত পড়তে গিয়ে ইমামের এক রেকাত শেষ হয়ে যাচ্ছে, খবর নাই। কালকে আজকে ফজরের নামাজ সময় দেখলাম যে ফজরের নামাজ শুরু হয়ে গেছে, এক ভাই এসে ফজরের নামাজের সুন্নত পড়তেছে। আমার দেশে ওইটাই নিয়ম আছে, কামাত হয়ে গেলে আর কোন নামাজ পড়া চলবে না। আপনার নামাজ যদি শেষ না হয়, নামাজ ছেড়ে দেওয়ার আগে আপনাকে ফরজ নামাজ আদা করতে হয়, এরপরে আপনি ফরজ নামাজ পড়ে আপনি সুন্নত পড়েন, জায়েজ আছে। হয় সূর্য ওঠার পরে পড়েন অথবা তারপরে পড়েন, দুই রকমই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে হাদিস ধরে বসে আছি আর সেই হাদিসগুলির খবর নেই। বরং আল্লাহ রাসূল দেখলেন ফজরের নামাজের সময় এক ব্যক্তি নামাজ পড়তেছিলেন একামাতের পরে, বললেন আর কানে কানে বললেন কি তুমি কি চার রাকাত নামাজ পড়তে চাও নাকি ফজরের ফরজ নামাজ? তো সাহাবায়ে কিরাম পরে ওই ব্যক্তিকে নামাজের পরে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল রাগ করে তোমাকে কি বলতেছিল, কি বলতেছিলেন? তো এই সাহাবি বললেন যে বলতেছিলেন যে তুমি কি চার রাকাত ফরজ নামাজ পড়তে চাও নাকি ফজরের? এই জন্য আল্লাহ রাসূল ফরজ নামাজের পরে ফজরের দেখলেন এক সাহাবি নামে উঠে নামাজ পড়তেছেন। হ্যাঁ, বললেন তুমি কিসের নামাজ পড়তেছে গো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো একামাত হয়ে গেছিলাম, আমি তার সুন্নত পড়তে পারিনি, ফজর ফরজ আপনার সঙ্গে পড়েছি, ওই দুই রিকার সুন্নত আমি এখন পড়লাম। আল্লাহ রাসূল চুপ থেকে সম্মতি দান করলেন আবু দাউদ শরীফের সহিহ হাদিস। হ্যাঁ, আপনি পরে পড়তে পারেন, খামা খা আপনি ওই ধরে বসে থাকবেন, ওদিকে সুন্নত নামাজও তা হয়ে করে আপনার নামাজ হবে না, ওদিকে ফরজ নামাজও আপনি ঠিক করে পাবেন না। হাদিস সম্মত আমল না হলে এমনটাই হয়, বুঝতে পারলেন? আল্লাহ রাসূলের সরাসরি স্পষ্ট হাদিস, ইলা কিবাতিস সালাত ফালা সালাত ইল্লাল মাকতুবা, একামাত হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ তুমি পড়তে পারবে না। ফুকাহারা বলেছেন যে শেষ রাকাত আপনি যে নামাজের নিয়ত বেঁধেছেন, শেষ রাকাতে যদি রুকু কমপ্লিট করে ফেলতে পারেন একামতের আগে, তাহলে বাকিটা পূরণ করতে পারবেন। আর রুকু যদি কমপ্লিট না করতে পারেন তাহলে ভেঙে দিন, গিয়ে আপনি ফরজে সামিল হন। এই ধরনের যেটা আমাদের আছে যে রুকুতে যাওয়ার সময় রফলে দেন ছেড়ে দেওয়া, ঠিক রুকু থেকে রুকু ঠিক মতো সোজা করে স্পিড সোজা না করা, শুধু খালি গেল আর উঠল, খালি নিচু হও আর উঠো, নামাজ হবে না, জিন্দিগিতে নামাজ হবে না। আবু হুযাইফা সাহাবি ওই লোকটিকে বলেছিলেন না যে এইভাবে নামাজ কতদিন থেকে তুমি পড়ো? বলে 40 বছর থেকে। বলে এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তুমি মিল্লাতে মুহাম্মাদের উপরে মারা, তো মত তোমার ইন্তেকাল হবে না, কারণ তোমার এই নামাজ হয় না। এজন্য ধীরস্থির ভাবে রুকু করা অত্যন্ত, এটা ইত্তেদাল করা, ইতমিনান করা, এটা ওয়াজিব। অবশ্যই সুন্দরভাবে সোজা করে কমপক্ষে 3 বার
আপনাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম পড়তে, ঠিক এইভাবে রুকু থেকে উঠে রফল দায় না করা এটাও সুন্নাত সম্মত না, তারপর রুকু থেকে উঠে সোজা না দাঁড়িয়ে আলাতুল সেজদায় চলে যাওয়া এটাও আমাদের অনেক ত্রুটি করে থাকি। না, আপনি নামাজ পড়তে এসেছেন আল্লাহর ইবাদত সঠিকভাবে করেন, যখন এসেছেন ঠিকভাবে করেন, নামাজ পড়তে এসে আপনার ওই বাজারের কথা মনে রাখলে হবে না, ডিউটি করেন তখন আপনি আল্লাহর ইবাদত করেন, ঠিকভাবে সঠিকভাবে রাসূলের নামাজ আদা করতে হবে। এভাবে দুই সেজদার মধ্যে সোজা হয়ে না বসা, দুই সেজদার মধ্যে দোয়া না পড়া, আমরা যে আমলগুলো আমাদের অনেক ত্রুটি রয়েছে, আমরা রাসূলের সুন্নতের পরিপূর্ণ আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় সেজদা করে আলাতুল উঠে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো বসে আবার উঠা। তবে কোনো কোনো হাদিসে এমনটা আছে যে সরাসরি উঠে যাওয়া, তবে কেউ কেউ এই হাদিসগুলিকে জয়ী বলেছেন, কেউ কেউ সহিহ বলেছেন, এই জন্য আমরা বলবো বসে তারপরে ওঠা, এটাই হলো সুন্নত সম্মত। তবে কেউ যদি পায়ের উপরে ভর করে উঠে যান, যায় যাচ্ছে আমরা না যায় বলতে পারবো না, কারণ হাদিসটাই কেউ সহিহ জয়ী, দুই রকমই মত রয়েছে। ঠিক এইভাবে রুকুর পরে উঠে দোয়া না বলা, অনেকেই দোয়া রব্বানাকাল হামদ বলতে হবে, এটা সুন্নত, অনেকেই খবর রাখে না। অনেকে দেখবেন রব্বানাকাল হামদ অশুক্র, এখানে দেখবেন এই দেশের ভাইয়েরা অশুক্র শব্দটা বলে, এটা হাদিস সম্মত শব্দ না, হাদিসের কোনো প্রমাণ নেই। তো এই ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি যেটা না জানার কারণে আমাদের হয়ে থাকে, ঠিক এইভাবে সেজদার মধ্যে বারুকুর সেজদার মধ্যে পিঠটাকে ভালো করে সোজা না করা, কোনো মতে খালি হাতটাকে পাজের সঙ্গে লাগিয়ে রাখা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে সালাম ফিরানোর পরে যেটা আমরা একটা, অনেকেই হাত মাথায় রেখে কিয়া বলেন, কি বলেন আপনারা, কি দোয়া বলতে হয় কি জানেন আপনারা, ইয়া কবিও না কি যেন বলে বারো, এই হাত মাথায় রেখে দোয়া পড়ার কোনো সহি দলিল নেই, এগুলি হয় জাল অথবা জয়ীফ জিদ্দান অত্যন্ত দুর্বল, এই ইয়া কবিও বলার তো কোনো দলিলই নাই। এই জন্যে এই ধরনের দোয়া পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্মত বা হাদিস দ্বারা প্রমাণিত না। আর যৌথ দোয়ার কথা তো আপনারা একটা শুনলেন, এগুলি বাদ দিয়ে রাসূল যেভাবে দোয়া করতেন ওটাই আমাদের করতে হবে। আসুন, আরও হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, এই মুহূর্তে যা আমার স্মরণে আসলো বা এই মূল বললাম, আপনারা আলোচনা শুনেছেন দীর্ঘায়িত, আলোচনার হাদিস সম্মত যেটা না সেগুলিকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী দোয়া বা জিকির আজকাল যেগুলি রয়েছে রুকু সেজদা যেভাবে করতে হয়, মনে রাখতে হবে কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে সালাত সম্পর্কে, রাসূলের সালাত যদি আপনি আদায় ঠিকমতো করে না থাকেন কিয়ামতের দিন জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আসুন আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী সালাত আদা করতে পারি। আমার মনে হয় আপনাদের সঙ্গে আদা করেছিলাম যে সালাতের কবুল হওয়ার শর্তগুলির মধ্যে এটাও হতে পারে যে নামাজে কি পড়তেছেন এগুলির অর্থ জানা, এবং ইমাম যিনি হবেন তিনিও যেন তার শর্ত ঠিক থাকে, তেনার তাকওয়া পরহেজগারি আমল আখলাক তার খাওয়া দাওয়া, অনেক সময় ইমাম কিন্তু হয়তো তিনি তার রুজি রুটি হালাল পদ্ধতি পথে আসছে না, হয়তো কিছু গরমিল থাকতে পারে, তাহলে নামাজের অসুবিধা হতে পারে আল্লাহর কাছে কবুল হওয়াটা। তো যদিও এটা গুরুত্ব ছিল, আপনারা বই অনেক রয়েছে সেগুলির অর্থ সূরা ফাতিহা বা অন্য প্রত্যেকটা দোয়ার অর্থ দেওয়া আছে পড়ে নেবেন, আমার মনে হয় অত্যন্ত জরুরি একটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হলো মৃত্যুর আগে ও পরে আহকামুল জানায় যেটা জানা যার, যেগুলি একজন মানুষ অসুখ হওয়া থেকে নিয়ে অসুখের মরার আগে এবং মরার পরে এবং জানাজার নামাজ এবং তার গোসল তার কাফন এবং তাকে কবরে কিভাবে দেওয়া এবং তার মৃত্যুর পরে কোন কোন কাজ করলে তার কবরে পৌঁছে, কবর কেন্দ্রিক কোন কোন কাজগুলি জায়েজ কোনগুলি না হারাম, এবং এই মৃত্যুকে কেন্দ্র করে চল্লিশা চেহলাম মেহলাম অনেক কিছুই রয়েছে, মানে এইটাকে কেন্দ্র করে বহু শতাধিক বিদাতের এখানে আখড়া জমেছে, কারণ এটা স্পর্শকাতর বিষয় যে যেটা করছে সেটাই আমরা করি। এই জন্য আমার মনে হয় সামনে মাসে ধারাবাহিক যদি আমরা চার আলোচনা করতে পারি এই বিষয়টা মনে আমাদের জানা উচিত, কারণ সকলের জীবনে এটা আসবে, হয় নিজের অথবা মা বা বাবা বা না, সুন্নাহ ভিত্তিক কোনটা জায়েজ আর কোনটা জায়েজ না, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা সুন্নত আর কোনটা বিদাত, কোন কোন কাজগুলি শিরিক এবং কোন কোন কাজগুলি বিদাত, জিয়ারত কোন ভাবে করা উচিত এবং কোন জিয়ারতগুলি শিরকি জিয়ারত এবং বিদাত জিয়ারত। আমার মনে হয় আমার কেন যেন গত মাসে আমাদের আলোচনা ছিল গত বৃহস্পতিবারে এইটা কেন্দ্র করে, কিন্তু বিষয়টা অনেক বড় হওয়ার কারণে পূর্ণ করতে পারি নাই। আপনারা যদি চান তাহলে আমার মনে হয় চারটা যদি আলোচনা করা যায়, আর শাবান মাসে আপনাদের দায়ী চলে আসবে, তখন তার আমি আপনাদের কাছে হয়তো আসতে পারবো না, মাঝে মধ্যে যে দাওয়াত করেন সেটা আলাদা কথা। তো একটা মাস সুযোগ আছে এই মৃত্যুকে কেন্দ্র করে এই স্পর্শকাতর বিষয়টাকে অনেক বিদাতের এখানে আখড়া জমে আছে, আমরা আমার ইনশাআল্লাহ আশা করি সামনে মাসের চারটা আলোচনা এই বিষয়টা আমরা এবং পরবর্তী আমরা একটা একটা বম আকারে অ্যালবাম আহকামুল জানায় যেরকম সালাতের আটটা নামা এটা এখন ক্যাসেট হচ্ছে, এটা আমাদের একটা অ্যালবাম তৈরি হতে পারে। আমাদের অফিস কিন্তু প্রস্তুত অ্যালবাম বানাবের জন্য, আমাকে রাগও বলছে আমি দিলেই অ্যালবাম তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি ইনশাআল্লাহ সামনের আলোচনাগুলি জানাজা বা মৃত্যুর আগে ও পরে আমরা হেডিং দিয়ে হয়তো আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ রাখে, আল্লাহ আমাদের সর্ব কাজে কোরআন এবং সেই হাদিস সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করে আমিন। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভেতরের সালাত সম্পর্কে অনেক আপনারা প্রশ্ন করেছে, উত্তর হয়েছে। সংক্ষিপ্ত হল এই, ভেতরের সালাত এক রাকাত পড়া যায়, তিন রাকাত পড়া যায়, পাঁচ রাকাত পড়া যায়, সাত রাকাত পড়া যায়, নয় রাকাত পড়া যায়, এগারো রাকাত পড়া যায়। এক রাকাত যখন পড়বেন তখন নিয়ত বেঁধে আপনি নিয়ত করে আল্লাহ আকবার বলে তাহবির তাহরিমা পড়ে বলে আপনি যেভাবে নামাজের পদ্ধতি শিখলেন ওইভাবে আপনি সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়বেন। এরপরে মনে রাখবেন কুনুতের বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বড় গণ্ডগোল আছে, এই জন্য মনে রাখেন কুনুত পড়তেও পারেন ছাড়তেও পারেন, কুনুত পড়া সুন্নত, ওয়াজিবের পক্ষে কোনো দলিল নেই। আমাদের হানাফি মাজহাবের মহাদ্দেক আল্লামা ইবনুল হুমাম ফাতুল কাদির হিদায়াত শরীফের যে ব্যাখ্যাকার ভাষ্যকার, তিনি লিখছেন যে আমাদের হানাফি মাজহাবে থেকে ওয়াজিব করা হয়েছে, অন্য কোনো মাজহাবে তো ওয়াজিব না। ভেতরের নামাজ সুন্নতে মুয়াক্কাদা, এটাই সঠিক মত। যারা ওয়াজিব বলেছেন এদের দলিল অত শক্তিশালী না। তবে যদি ওয়াজিবেই কেউ ধরে কোনো মাজহাব মানতে গিয়ে, কিন্তু কুনুত পড়া ওয়াজিবের পক্ষে কোনো দলিল নেই, এই জন্য কুনুত না পড়তে বলে সূরা ইখলাস পড়বে এই যে পদ্ধতি বানানো, এগুলি নিজেদের বানানো, হাদিস সম্মত এগুলি পদ্ধতি না। এই জন্য কুনুত মনে রাখেন, কুনুত পড়বেন ছাড়বেন দুটোই সুন্নত। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে বেতরের নামাজ সংক্রান্ত হাদিসগুলি সাতজন সাহাবি বর্ণনা করেছেন, তার মধ্যে ওবাই ইবনে কাব একজন সাহাবি মাত্র বলছেন রাসূল কুনুতে বেতর করে বেতরে কুনুত করেছেন, বাকি ছয়জন কুনুতের কথা উল্লেখই করে নাই। এটাই প্রমাণ হয় যে কোন এক সময় রাসূল করেছিলেন, সবসময় যদি কুনুত করতেন তাহলে সাতজন সাহাবি কুনুতের কথা উল্লেখ করতেন, ঠিক কিনা? এই জন্য মহাদ্দেসিনদের নিকটে মাঝে মাঝে করো মাঝে মাঝে ছাড়ো, এটাই হলো সুন্নাত। তবে কেউ যদি সবসময় করতে চায় জায়েজ আছে, তবে ওয়াজিব বলা কোনো অধিকার নেই। বুঝে আসছে আপনাদের? ঠিক ওইভাবে কুনুতটা রুকুর আগেও করতে পারেন পরেও করতে পারেন, ঠিক আছে? কুনুত পড়েন ছাড়েন, কুনুত রুকুর আগে করেন পরে করেন, কুনুতে হাত উঠান না উঠান দুইটাই জায়েজ রয়েছে, ঠিক আছে? এই তিনটা কাজ দুইটাই জায়েজ, ছাড় করা না করা দুইটাই জায়েজ। কুনুত করেন ছাড়েন, কুনুত পড়েন ছাড়েন, কুনুত রুকুর আগে করেন পরে করেন, কুনুতে হাত উঠান না উঠান সবগুলি জায়েজ রয়েছে, ঠিক আছে? এরপর আপনি যেটা করলেন করেন, আগেই করেন বা পরেন করেন, এরপরে রুকু করবেন, রুকু করে এরপরে দুইটা সেজদা দিয়ে তাশাহুদ করে সালাম ফেরাবেন, এক রাকাত ফিনিশ খালাস। এক রাকাতের পক্ষে অনেক সহি হাদিস আছে বুখারী মুসলিমের, যারা এক রাকাতকে অস্বীকার করে তাদের সহি কোনো দলিল নেই, বরং রাসুলের এই ধরনের সুন্নতকে ত্যাগ করায় সামিল হবে। এরপরে তিন রাকাত, তিন রাকাত হাদিস সম্মত দুইটা পদ্ধতি রয়েছে, দুই রাকাত করে সালাম ফিরাই দেন, ঠিক আছে, তাশাহুদ করে এরপরে আরেক রাকাত পড়েন, অথবা এক দুই তিন আলাতুল মধ্যখানে কোনো বৈঠক নেই, ঠিক আছে, করে আপনি সালাম ফিরান। এই দুইটাই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত আছে। তৃতীয় একটা পদ্ধতি আমরা করে থাকি, দুই রাকাত পড়ে বৈঠক করি, করে উঠে গিয়ে আবার এক রাকাত পড়ে উল্টা তাকবীর দিয়ে কি করি, আবার আমরা কুনুত করে বাকিটা আমরা পূরণ করি, ঠিক কিনা? এই ধরনের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কোন সহি বা যঈফ হাদিস দ্বারা প্রমাণিত নেই। বুঝতে পারলেন? ওটাই তো বললাম যে তৃতীয় রাকাত পূরণ করে আপনি তকবীর দিয়ে তারপরে কুনুত পড়েন, বললাম তো ভাই এই ধরনের পদ্ধতির কোন সহি বা যঈফ কোন দলিল নেই। কেউ যদি দিতে পারেন তো জাযাকাল্লাহ খাইর, কেউ যদি দিতে পারেন এর দলিল, কোন কোন সাহাবিদের কথা বলা হয়েছে যে আবদুল্লাহ কি বলে আবু আনাস হযরত আলী এই ধরনের পড়তেন, তো পড়তেন শুধু, এই বর্ণনা আছে, বর্ণিত আছে, কিন্তু রাসূলের হাদিসের পুরোপুরি যদি সাহাবির কোনো আমল বলবো আমরা, এটা এর হাদিস সহি কোনো সহি হাদিস না। দ্বিতীয়ত বলবো যে যদি সহি হয় তাহলে সাহাবি হয়তো ওই ধরনের পড়তে হবে, এই হাদিস পান নাই, কারণ সাহাবিরা সকলেই সব হাদিস জানতেন না। আর পেও যদি করে থাকেন তো সাহাবির আমল যদি রাসুলের আমলের উল্টা হয় কোনটা করবেন? রাসুলের তো আপনি কথা, এমন কোন আমল যদি থাকে যে রাসুলের স্পষ্ট কোন দল স্পষ্ট কোন আমলের পদ্ধতি নেই, সাহাবি করেছেন তখন সেটা তারপরে সহি যদি হয় গ্রহণ করা যেতে পারে। কিন্তু কোন সাহাবির কোন আমল বা কোন ফতোয়া বা কোন কথা যদি রাসুলের উল্টা হয়, উল্টা হয়েছে না জানার কারণে, হাদিস না পৌঁছার কারণে, যেমন ইমামদের হয়েছে, ইমাম হাদিস পান নাই ফতোয়া দিয়েছেন, পরবর্তীতে অন্য ইমাম হাদিস পেয়েছেন, কাজে ওই ইমামের ফতোয়া হাদিস পরিপন্থী হয়েছে, পরবর্তী ইমামের হাদিসের হাদিস সম্মত হয়েছে, কাজে আমরা পরেরটা গ্রহণ করব। এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে, সব ইমামরা একমত, সব মাঝহাব একমত, সেই হাদিস যখন পাওয়া যাবে তখন হাদিস সম্মত যেটা না বা জয়ীফ সেটা বাদ করতে হবে, ত্যাগ করতে হবে। তাহলে এই দুই পদ্ধতি, দুই রাকাত পড়ে সালাম ফিরে যে আরেক রাকাত পড়েন অথবা তিন রাকাত আলাতুল, মধ্যখানে কোনো বসা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের মতো করে বেতর পড়তে নিষেধ করেছেন, বরং আমরা যেটা পড়ি এইভাবে আল্লাহ রাসূল পড়তে নিষেধ করেছেন সরাসরি। এরপরে পাঁচ রাকাত, পাঁচ রাকাত আপনি আলাতুল, এক দুই তিন চার পাঁচ, আর পঞ্চম রাকাতে গিয়ে যেটা কুনুতের ব্যাপার, রুকুর আগে পরে ছাড়েন করেন সেটা তো আপনারা জানতে পারলেন, ঠিক আছে, এইভাবে আপনি পড়তে পারেন। অথবা দুই রেকাত করে, কেউ কেউ বলেছেন দুই রেকাত করে চার রেকাত পরে আরেক রেকাত, এটাও পাঁচ রেকাত পড়তে পারেন। সাত রেকাত ভেতরে যখন পড়বেন দুই রকম পড়তে পারেন, একটা হলো কি আলাতুল সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, শুনতে আশ্চর্য লাগতেছে তা না, বরং রাসুল করেছেন হাদিসে, সহি হাদিসে রয়েছে, আলাতুল সাত রেকাত পড়েন। অথবা ছয় রেকাত পড়ে বৈঠক করেন, করে উঠে যান, উঠে সপ্তম রাকাত করে আবার তাশাহুদ করে আপনি সালাম ফিরান, ঠিক আছে। নয় রেকাত যখন পড়বেন ঠিক দুই দুই ভাবে পড়তে পারেন, আলাতুল নয় রেকাত পড়ে সালাম ফিরেন, হ্যাঁ সবসময় কিন্তু কুনুত শেষ রাকাতে, ওটা আপনি বুঝে নেন ব্যাপারটা, ওখানে সেট করে ফেলেন। অথবা আট রেকাত পড়ে তাশাহুদ করেন, প্রথম বৈঠক করেন, করে আবার নবম রাকাত পড়ে বৈঠক করে আপনি সালাম ফিরাই দেন, খালাস। ঠিক এগারো রেকাত যখন পড়বেন এটাও দুই রকম পড়া যেতে পারে, আলাতুল এগারো রেকাত, অথবা দুই রেকাত করে পড়েন, দুই রেকাত করে পড়তে থাকেন, পড়ে শেষে এক রেকাত পড়েন। এই এই সবগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে, বুঝতে পারলেন। এই জন্য বেতর তিন রাকাত এর কমও না বেশি না এটাও ঠিক না, এবং বেতরের যে পদ্ধতি তিন রাকাত আমরা ধরে নিয়েছি সেই পদ্ধতির মধ্যেও আমাদের কালাম রয়ে গেছে, এজন্য এই পদ্ধতিটা মাকরুহ, আল্লাহ রাসূল এইভাবে পড়তে নিষেধ করেছে যেটা আমরা প্রচলিত নিয়মে পড়ে থাকি, বুঝে আসছে। জি আর কাউরি প্রশ্ন আছে, আর কাউরি প্রশ্ন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনুন, আপনি মনে রাখতে হবে, যদি কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, তিনটা শব্দ রে ভাই এখনই মুখস্থ করেন না, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, বাস আউযু বিল্লাহি সামিউল আলিম, আর কোন বর্ণের সামিউল আলিম নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, বাস। হ্যাঁ আপনার যেটা প্রশ্ন কেউ যদি না বলে মাঝে মুশকিল, মনে রাখতে হবে আপনাকে নামাজ হবে, তো শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ, মাঝে মুশকিল ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। ওকে ইনশাআল্লাহ সামনে মাসে জানাজার বা মৃত্যুর আগে পরে বিষয়টা আলোচনা আপনারা কি সম্মতি দান করছেন ইনশাআল্লাহ, আমি মনে করি এই বিষয়টা অত্যন্ত জরুরি, কারণ এই নিয়ে বহুত গলত ঢুকে আছে, এবং বিশেষ করে এই বিষয়টা নিয়ে এক শ্রেণীর হুজুরদের ব্যবসাও বড় জমজমাট। কোরআন খানি মরার আগে পড়ো, মরার পরে পড়ো, কুলখানি করো, খাতের খানি করো, চল্লিয়াম করো, বৎসরে মৃত্যু দিবস পালন করো, আরো কত কিছু, হ্যাঁ যেগুলি সম্পূর্ণ হাদিসের পরিপন্থী বরং সুন্নত, যেগুলি ওগুলি এই কারণে ছুটে গেছে। মনে রাখতে হবে যখনই একটা বিদাত আসবে তখন একটা সুন্নত উঠে যাবে, যখনই একটা বিদাত চলে আসবে ওইখানে সুন্নতটা উঠে যাবে, এবং আপনারা অনেক আলোচনার মধ্যে এটা আপনারা পরিলক্ষিত করতে পেরেছেন, এবং জানাজার যখন আলোচনা হবে তখন দেখবেন যে সুন্নতগুলি গেছে কোথায় আর বিদাতগুলি কিভাবে জেকে বসে আমরা সেটাকেই মনে করে করতেছি। ও একটা প্রশ্ন ছিল যে যায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাউ গাল্লিন না দাল্লিন, আপনার কাছে আমি প্রশ্ন করি, উজু বলেন না উজু বলেন, উজু ওইখানে জোয়ার দিয়ে বলেন ঠিকই, ফরজ বলেন না ফরজ বলেন, ফরজ সেখানে জ্বর থেকে জ্বরই উচ্চারণ করে, সেখানে তো দর কন না, তো ওই জ্বরটা তো ওইখানে সুরা ফাতেহাত, ওইখানে আবার দর কেন কন, এই সুরা ফাতেহাতেই শুধু আপনারা দর নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, আর বাকি যত দর বলেন যে এই অক্ষরটা অন্য জায়গাতে থেকে আপনারা দর পড়তেছেন। এই জন্যে কেউ যদি সরাসরি দর বলে তার নামাজ হবে, কিন্তু কেউ যদি সরাসরি দর বলে দর তাহলে তার নামাজ হবে না, কারণ অক্ষরটা দর না। মনে রাখতে হবে আরবি অক্ষর আঠাশটি, কয়টা অক্ষর, আঠাশটি অক্ষর, হামজা
আলাদা কোনো অক্ষর না, আলিফের উপরে যে জবাব পেশ হলেই সেটা হামজা হয়ে যায়। এই জন্য আমরা জানি ২৯টা অক্ষর, ঠিক কিনা? না, আসলে ২৮টা অক্ষর। আমটা অক্ষরের মধ্যে সবচেয়ে কঠিন যেটা উচ্চারণ করা, মাখরাজ যেটা কঠিন, সেটা হলো ওয়াদ। আরবি ভাষাকে বলা হয় আল্লোগা আরবিয়া লোগাতুল ওয়াদ, মানে এই অক্ষরটা যে উচ্চারণ করতে পারবে বুঝতে হইবে এটা আরবি, ওয়াজ আমি না, বুঝতে পারলেন? মানে আরবি ভাষা ওয়াদ যে উচ্চারণ করতে পারবে বুঝতে হবে আরবি ভাষা মাশাআল্লাহ জানে বা উচ্চারণ সঠিক জানে, তাহলে বুঝতে হবে সবচেয়ে কঠিন যে অক্ষরটা উচ্চারণ করা সেটা হলো কি ওয়াদ। এটা দদো না জদো না, বরং এর মধ্যখান থেকে। এই জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু একদল জব পরে আমাকে এক জায়গায় জিজ্ঞেস করলেন যে আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে ওরাকে বলে আহলে হাদিস। আহলে হাদিস মানে কোরআন এবং সহিহ হাদিস যারা মানে এরাকে আহলে হাদিস বলে, এরা কোনো মাঝহাবের মাধ্যমে মানে দিন মানে না, সরাসরি ইমাম মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ওরা জব পরে আর আমরা দদ পড়িয়ে নিয়ে হুজুর অনেক ঝগড়া ফাসাদ হয়। তাহলে ঝগড়া করেন কেন? কেউ ঝগড়া করেন, এখানে দদ পড়েন কিন্তু ওই অক্ষরটাই বাকি কোরআনের বা হাদিসের সব জায়গায় দদ পড়েন, ফরজ বলেন, ওযু বলেন, আর কি আছে এমন এই ধরনের অন্য সব জায়গাতেই দদ পড়েন, কিন্তু শুধু সুরা ফাতিহা থেকে দদ, এটা তো একদমই ছাড়া আর কিছুই না। এই জন্যে আমার নামটা এখন খেয়াল আসছে না, ভারতের বিখ্যাত কারি হানাফি উনি বলছেন যে কেউ যদি সরাসরি দদ পড়ে তাহলে তার নামাজেই হবে না, কেউ যদি জদ পড়ে মানে সঠিক উচ্চারণটা না করে জদ হয়ে যায় তার নামাজ হয়ে যাবে। এই জন্যে এই বিষয়টা নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, চেষ্টা করবেন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাউ ওয়াল্লিন, হতে পারে আমার উচ্চারণটাও, কারণ আপনাকে বলছি যে জদের উচ্চারণ বড় কঠিন। এই জন্য সরাসরি দদ যেটা আমাদের দেশে মানে জেদ করে পড়ে ওটা ঠিক না, আবার কেউ যদি জেদ করে জদ বলে সেটাও ঠিক না, বরং দুইটার মধ্যখানে এবং সবচাইতে কঠিন আপনার জিহ্বার ডান বা বাম সাইড নিচে দুই দাঁতের ওই মধ্যখানে ইজরাস দাঁতের কাছে লাগাই উচ্চারণটা করতে হবে ওয়াদ, দদো না জদো না ওয়াদ। এই জন্যে উচ্চারণটা একটু কঠিন আছে, এই নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। এখানে একটা আলোচনা দেখছিলাম এই বিষয়টা নিয়ে, বলে জোয়া পড়ে তাহলে নামাজ নষ্ট হবে না, কিন্তু দাল দিয়ে দোয়াল্লিন পড়লে তার নামাজ নষ্ট হয়ে যাবে, ফাতোয়া কাজী খা প্রথম খণ্ড ৭০ পৃষ্ঠা। এই জন্যে আমরা জেদ না করি বরং সঠিক উচ্চারণ করার চেষ্টা করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আপনাকে সকলকে কারিউল কররা ওবায়দুল্লাহ কারির মতো কারি হতে বলে নাই, বা সৌদি আরবের হারাম আইনের মসজিদের কারিদের মতো কারি হতে বলে নাই, আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। হ্যাঁ, এই জন্যে মনে রাখতে হবে যে এই বিষয়টা ঝগড়া ফাসাদের বিষয় না, এটা উচ্চারণের ব্যাপার, সঠিক উচ্চারণ করার জন্য সবাই চেষ্টা করে, জেদ করে যেন আমরা একটা একটা একজন ধরে না নিই, চেষ্টা করতে হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। আর ওয়াদ, হ্যাঁ, দদ বা দালের মতো দাল দদ পড়া ঠিক হবে না সরাসরি। খায় ইনশাআল্লাহ আজকের মতো তাহলে এখানেই শেষ। নামাজের আলোচনা নিয়ে যদি আপনার কাউরে প্রশ্ন থাকে পরবর্তী আলোচনাতে হয়তো আপনার জিজ্ঞেস করতে পারেন, আপাতত এই বিষয়ে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।